বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার, 19 জুলাই, 4 শ্রাবণ এবং ফার্সি 28 তীর। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/irib বাংলা। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। সামরিক পদক্ষেপ নিয়ে ইরানের পরমাণু শক্তি ধ্বংস করা যাবে না বলে ইসরায়েলের স্বীকারোক্তি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশ
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। তেহরানে অনুষ্ঠিত হচ্ছে ইরান, তুরস্ক ও রাশিয়ার শীর্ষ সম্মেলন। সিরিয়ায় হামলা না চালাতে এরদোগানের প্রতি ইরানের সর্বোচ্চ নেতার আহ্বান। সম্পর্ক জোরদার হচ্ছে ইরান ও তুরস্কের দুই প্রেসিডেন্টের উপস্থিতিতে দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি ও সমঝোতা স্মারক সই। বাংলাদেশে রাত 8টার পর দোকানপাট খোলা থাকলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন প্রতিমন্ত্রী। এবং ভারতের রাজ্যসভায় বিরোধী এমপিরা মূল্যস্ফীতি এবং জিএসটির হার বৃদ্ধি নিয়ে প্রতিবাদ করেছেন, অধিবেশন মুলতবি। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ী বলেছেন, সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক হামলা সিরিয়া ও তুরস্ক সহ গোটা অঞ্চলের জন্য ক্ষতি বয়ে আনবে এবং তা সন্ত্রাসীদের স্বার্থ রক্ষা করবে। সিরিয়ার পক্ষ থেকে যে রাজনৈতিক পদক্ষেপ প্রত্যাশা করছে তুরস্ক সেটাও পূরণ হবে না। আজ তেহরানে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, সন্ত্রাসবাদের মোকাবেলা অবশ্যই করতে হবে, তবে উত্তর সিরিয়ায় সামরিক হামলা সন্ত্রাসীদের স্বার্থ রক্ষা করবে। সন্ত্রাসীরা একটি নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। আপনার অনুরোধে আমরা অবশ্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তুরস্ককে সহযোগিতা করব। আয়াতুল্লাহ উজমা খামেনেয়ী বলেন, মুসলিম জাতির সম্মান ও মর্যাদা নির্ভর করছে মত পার্থক্য কাটিয়ে ওঠা এবং বিভেদ সৃষ্টিকারী নীতির বিষয়ে সতর্ক থাকার উপর। আঞ্চলিক বিভেদ ও শত্রুতার ক্ষেত্রে যেসব উপাদান কাজ করছে তার একটি হল দখলদার ইসরায়েল, এটাকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে আমেরিকা।
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, ফিলিস্তিন হচ্ছে মুসলিম বিশ্বের প্রধান ইস্যু। কিছু সরকার ইহুদিবাদী ইসরায়েলের ব্যাপারে আগ্রহী হলেও জনগণ পুরোপুরি এই দখলদারদের বিরোধী। ইহুদিবাদী ইসরায়েল বা আমেরিকা ফিলিস্তিনিদের গভীর আন্দোলনকে ঠেকাতে পারবে না এবং চূড়ান্তভাবে তা ফিলিস্তিনিদের স্বার্থ নিশ্চিত করবে। তুর্কি প্রেসিডেন্ট ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, আমরা তুরস্কের নিরাপত্তাকে আমাদের নিজেদের নিরাপত্তা বলে মনে করি। আপনারাও সিরিয়ার নিরাপত্তাকে আপনাদের নিজেদের নিরাপত্তা হিসেবে গণ্য করুন। আলোচনার মাধ্যমেই সিরিয়া সমস্যার সমাধান করতে হবে। সিরিয়া সংকট নিয়ে ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনে অংশ নিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম বিদেশ সফর করছেন প্রেসিডেন্ট পুতিন। ক্রেমলিনের কর্মকর্তা ইউরি ইউশাকভ জানিয়েছেন, আজ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইব এরদোগানের সঙ্গে ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন পুতিন। এরপর একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হবে এবং বিবৃতির খসড়া এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। প্রেসিডেন্ট এরদোগান সিরিয়ার উত্তরাঞ্চলে নতুন করে হামলা চালানোর হুমকি দিয়েছেন। তবে রাশিয়া ও ইরান সিরিয়ায় তুর্কি আগ্রাসনের বিরোধী এবং আসন্ন ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনে এ বিষয়ে এরদোগানকে বোঝানোর চেষ্টা করবেন পুতিন ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগানের উপস্থিতিতে আজ দুদেশের মধ্যে কয়েকটি সহযোগিতা চুক্তি ও সমঝোতা স্মারক বা MOU সই হয়েছে। পণ্য ট্রানজিট সুবিধা বৃদ্ধি, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিনিময়, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ, কৃষি জ্বালানি ও ক্রীড়া খাতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে দুদেশের সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তারা এসব চুক্তি ও MOU স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের আগে প্রেসিডেন্ট রাইসি ও প্রেসিডেন্ট এরদোগান রুদ্ধদ্বার কক্ষে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। তাদের মধ্যকার আলোচনার বিষয়বস্তু প্রকাশিত হয়নি। এর আগে প্রেসিডেন্ট রাইসির রাষ্ট্রীয় আমন্ত্রণে সাড়া দিয়ে সোমবার রাতে তেহরানে পৌঁছান তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। সফরে তুরস্কের একটি শক্তিশালী রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধি দল প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে রয়েছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টে 22 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী এবং তাঁর স্বামী আরিফুল হক চৌধুরী সহ 8 জনকে 11 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। করোনা পরীক্ষা না করে ভুয়া প্রতিবেদন দেওয়ার দায়ে এ শাস্তি দেওয়া হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
করোনা পরীক্ষা না করে ভুয়া প্রতিবেদন দেওয়ার দায়ে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী এবং তার স্বামী আরিফুল হক চৌধুরী সহ 8 জনকে 11 বছর করে কারাদণ্ড দিয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। দণ্ডিত অপর 6 আসামি হলেন জেকেজির সমন্বয়ক সাইদ চৌধুরী, সংস্থার সাবেক কর্মকর্তা হুমায়ুন কবির, তার স্ত্রী তানজিনা পাটওয়ারি, বিপ্লব দাস, শফিকুল ইসলাম ও জেবুন্নেসা। রায় ঘোষণা উপলক্ষে সাবরিনা আরিফুল সহ অন্য আসামিদেরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ মামলায় মোট 40 জন সাক্ষীর মধ্যে 26 জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় করোনা শনাক্তের জন্য সংগৃহীত নমুনা পরীক্ষা না করেই জেকেজি হেলথ কেয়ার 27,000 মানুষকে রিপোর্ট দিয়েছে। এর বেশিরভাগই ভুয়া বলে চিহ্নিত হয়। এই অভিযোগে 2020 সালের 23 জুন অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। পরে ডাক্তার সাবরিনা ও তার স্বামী আরিফুল চৌধুরীর বিরুদ্ধে তেজগাঁ থানায় মামলা হয়। ওই মামলায় 2020 সালের 22 জুলাই দুজনকেই গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকালে ডাক্তার সাবরিনা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক ছিলেন। 2020 সালের 5 আগস্ট ঢাকা মহানগর হাকিম আদালতে সাবরিনা আরিফ সহ 8 আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে ডিবি পুলিশ। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। এদিকে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, রাত 8টার পর দোকানপাট খোলা থাকলে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। মঙ্গলবার প্রতিমন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে একথা জানান। তিনি বলেন, রাত 8টার পর দোকানপাট, শপিং মল খোলা থাকলে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। সরকারের এই সিদ্ধান্ত কঠোরভাবে মনিটর করা হবে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে। সোমবার রাত থেকে এই অভিযান শুরু করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সোমবার বায়তুল মোকারম, দৈনিক বাংলা, পল্টন, ফকিরাপুল সহ বেশ কিছু এলাকায় অভিযান পরিচালিত করে ডিপিডিসির টিম। তারা প্রথমে মাইকে লাইট বন্ধ করার অনুরোধ করেন, এরপর যারা বন্ধ করেনি তাদের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। প্রতিমন্ত্রী বলেন, এই সতর্কবার্তা সবার জন্য সমানভাবে প্রযোজ্য, সবার প্রতি অনুরোধ, আমাদের কাজে সহযোগিতা করুন। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে পুরো বিশ্বে অস্থির জ্বালানি তেলের বাজার, দেশেও বেড়েছে দাম, যার প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। এ অবস্থায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সারা দেশে রাত 8টার পর দোকান, মার্কেট ও শপিং মল বন্ধ রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের রাজ্যসভায় বিরোধী এমপিরা মূল্যস্ফীতি এবং জিএসটির হার বৃদ্ধি নিয়ে প্রতিবাদ করেছেন। তারা এ সময় বিক্ষোভ প্রদর্শন করেন, এ কারণে আগামীকাল পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়েছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বিরোধী এমপিরা মূল্যস্ফীতি এবং জিএসটির হার বৃদ্ধি নিয়ে প্রতিবাদ করেছেন এবং হাউজের ওয়েলে নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন। আজ মঙ্গলবার বিরোধীদের তুমুল হট্টগোলের মধ্যে সংসদের কার্যক্রম প্রথমে বেলা 2টা পর্যন্ত এবং পরবর্তীতে আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করা হয়। নানা ইস্যুতে বিরোধীরা সংসদের সরকারের সমালোচনায় সোচ্চার হয়েছে, অন্যদিকে সংসদের বাইরেও সোচ্চার হয়েছে বিরোধীরা। দেশে মূল্যস্ফীতি নিয়ে সংসদ চত্বরে গান্ধীজির মূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন কংগ্রেস এমপিরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও ওই বিক্ষোভে অংশ নেন। আজ সংসদের উভয় কক্ষে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় বিরোধীরা। সংসদে মুলতবি প্রস্তাব আনেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। গৌরব গগৈ এমপি উল্লেখ করেন, খাদ্যপণ্যের দাম বাড়িয়ে সরাসরি সাধারণ মানুষের রোজগার জীবনধারণের উপরে আঘাত এনেছে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপির নেতৃত্বে সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণা অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করেন কংগ্রেস এমপিরা। এ সময় কংগ্রেস এমপিরা বিভিন্ন ইস্যুতে স্লোগান দেন। গতকাল থেকেই মাছ, দই, পনির, লস্যি, মধু, শুকনো মাখন, শুকনো সয়াবিন, মটর, গম ও অন্যান্য খাদ্যশস্য ও মুড়ির মতো পণ্যের উপরে 5% পণ্য ও পরিষেবা কর বা জিএসটি কার্যকর হয়। এসব পণ্যের দাম বেড়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার দেশটির অর্থ মন্ত্রণালয় থেকে বহিষ্কৃত নারী চাকুরিজীবীদেরকে, তাদের একজন করে পুরুষ আত্মীয়কে তাদের পোস্টে কাজ করার প্রস্তাব দিয়েছে। বলা হয়েছে কাজের চাপ বেড়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2021 সালের 15 আগস্ট আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে তালেবান। এরপর তারা প্রতিশ্রুতি দেয় 1996 থেকে 2001 সাল পর্যন্ত তাদের শাসনামলের তুলনায় মানবাধিকার ও নারী অধিকার প্রশ্নে অধিকতর উদারতা দেখানো হবে। কিন্তু আফগানিস্তানের বেশিরভাগ নাগরিক ও আন্তর্জাতিক সমাজ মনে করছে তালেবান সরকার আফগান নাগরিকদের বিশেষ করে নারীদের অধিকার সীমিত করেছে এবং তারা মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে এবং নারী চাকুরিজীবীদেরকে তাদের কর্মস্থলে ফিরে আসতে বাধা দিচ্ছে। গত বছরের আগস্টে ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যে সরকারি অফিস আদালতে কর্মরত নারীদের চাকুরি সাময়িক স্থগিত করে তালেবান সরকার। তাদেরকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঘরে অবস্থান করতে বলা হয়। এছাড়া আফগানিস্তানের অন্যান্য মন্ত্রণালয় থেকেও বহিষ্কৃত নারী চাকুরিজীবীদের একই ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে কিনা তাও স্পষ্ট নয়। শ্রীলঙ্কার ভয়াবহ আর্থিক সংকটের তথ্য আগের সরকার গোপন করেছিল বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। তিনি বলেন, শ্রীলঙ্কা দেউলিয়া এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দ্বারস্থ হওয়া প্রয়োজন, এ সত্যটা গোতাবায়া পাকসের সরকার বলেনি। গত সপ্তাহে গণরোষের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া দেশ ছেড়ে পালালে তিনি এ দায়িত্ব নেন। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলেন, যে কারণে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে আমি জানি, সেটা আমি জনগণকে বলতে পছন্দ করি। আমরা পেছনে পড়ে গেছি, যে সম্পদ আছে তা কাজে লাগিয়ে নিজেদের টেনে তুলতে হবে। বিক্রমসিংহে বলেন, আমাদের 5-10 বছরের প্রয়োজন নেই, আগামী বছরের শেষ নাগাদ পরিস্থিতি স্থিতিশীল হতে শুরু করবে। 2024 সাল নাগাদ আমরা একটি কার্যকর অর্থনীতি পাব যার প্রবৃদ্ধি শুরু হবে। ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে নতুন করে কোনো চুক্তি সই করতে হলে আমেরিকাকে দ্বিধাদ্বন্দ্ব ও লালসা ত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। তিনি সোমবার রাতে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেলের সঙ্গে এক টেলিফোন আলাপে এ আহ্বান জানান। ইরান একটি ভালো, শক্তিশালী ও টেকসই চুক্তি স্বাক্ষর করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে জানিয়ে আবদুল্লাহিয়ান বলেন, এখন আমেরিকাকে বাস্তববাদী হতে হবে এবং সমঝোতার দিকে এগোতে হবে। 2021 সালের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আমেরিকার সঙ্গে ইরানের 8 দফা পরোক্ষ আলোচনা হয়েছে। গত মাসে কাতারের রাজধানী দোহায়ও একই ধরনের একটি বৈঠক হলেও তা থেকে কোনো ফল বেরিয়ে আসেনি। আলোচনায় ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমেরিকার গড়িমসি এবং দেশটি আবারও চুক্তি থেকে বেরিয়ে যাবে না মর্মে নিশ্চয়তা দিতে ব্যর্থ হওয়ার কারণে সংলাপ থেকে কোনো ফল বেরিয়ে আসছে না। 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে 2018 সালে আমেরিকা বেরিয়ে যাওয়ার কারণে এই সমঝোতা বাস্তবায়নে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, এই ছিল এখনকার মতো আমাদের সর্বশেষ বিশ্ব সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েল শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে যে সামরিক পদক্ষেপ নিয়ে ইরানের পরমাণু শক্তি ধ্বংস করা যাবে না। আমেরিকা কিংবা ইউরোপ সে বিষয়টি নিশ্চিত হয়েই পরমাণু সমঝোতা চুক্তি করতে চেয়েছে। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন রেজওয়ান হোসেনের পরিবেশনায়।
ইহুদিবাদী ইসরায়েল শেষ পর্যন্ত স্বীকার করল সামরিক পদক্ষেপ নিয়ে ইরানের পরমাণু শক্তি ধ্বংস করা যাবে না। ইসরায়েলের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ এই বাস্তবতা স্বীকার করেছেন। ইরানের পররাষ্ট্রনীতি বিষয়ক কৌশলগত পরিষদের প্রধান ডক্টর কামাল খারাজি গতকাল আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, পরমাণু অস্ত্র তৈরি করার সম্পূর্ণ কারিগরি দক্ষতা ইরানের রয়েছে, যদিও এই অস্ত্র তৈরির কোনো সিদ্ধান্ত তেহরান নেয়নি। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে সামরিক পদক্ষেপ নেয়ার কথা বলার মতো ইসরায়েলি অধ্যক্ষের জবাবে তিনি একথা বলেন। ইরানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরমাণু কর্মসূচি নিয়ে কথা বলার কোনো আইনগত অধিকার ইসরায়েলের নেই, কেননা তারা বিশ্বের সকল নিয়ম নীতি লঙ্ঘন করেছে। তারাই সেই ফিলিস্তিন দখলের সূচনা থেকে সামরিক উদ্দেশ্যে পরমাণু শক্তি অর্জনের কাজ শুরু করেছে এবং 60-এর দশকের প্রথম দিকেই পরমাণু শক্তি অর্জন করেছে, কিন্তু তারা জাতিসংঘের রেজুলেশন কিংবা আন্তর্জাতিক কোনো নীতিমালার তোয়াক্কা করেনি, এখনও করছে না। পারমাণবিক অস্ত্র উৎপাদন ও বিস্তারের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা যেন না থাকে সেই লক্ষ্যে তারা এনপিটি চুক্তি পর্যন্ত স্বাক্ষর করেনি। এমনকি তারা এখন পর্যন্ত তাদের পরমাণু স্থাপনা কাউকে পরিদর্শন করতেও দেয়নি। পারমাণবিক শক্তি তাদের একচেটিয়া অধিকারে রাখার জন্য ইহুদিবাদী ইসরায়েল কোনো আরব দেশকে, এমনকি যেই মিশর অবৈধ এই সরকারের সাথে শান্তি চুক্তি করেছিল, তাদেরকেও শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি অর্জনের অনুমতি দেয়নি। উল্টো বরং তারা ইরাক এবং সিরিয়াসহ বহু আরব দেশে বোমাবর্ষণও করেছে, কিন্তু ইরানের ক্ষেত্রে তাদের সেই আধিপত্যবাদী চিন্তা কাজে লাগেনি। ইরান নিজস্ব প্রযুক্তি ও সামর্থ্যকে কাজে লাগিয়ে নিজেরাই শান্তিপূর্ণ কর্মসূচি অর্জন করেছে। এ কারণে ইসরায়েলি সামরিক বিশেষজ্ঞরা স্বীকার করতে বাধ্য হয়েছে যে ইরানের ব্যাপারে সামরিক পদক্ষেপ নিয়ে লাভ হবে না, তাদের পরমাণু কর্মসূচি ঠেকানো যাবে না। আমেরিকাসহ পশ্চিমারা এ বিষয়ে নিশ্চিত হয়েই ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা করতে এগিয়ে এসেছে। তারা যতই নিষেধাজ্ঞা দিয়ে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি আরোপ করে দেখেছে, কোনো লাভ হয়নি। তাদের সেই সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে নিজেরাই এখন স্বীকার করছে। তারা ঠিকই বুঝতে পারছে ইরান কখনোই ইরাক নয় যে একটি হামলা চাইলেই পরমাণু কর্মসূচি শেষ করে দেবে। তবে জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের ফলে আঞ্চলিক দেশগুলোর জন্য হামলার হুমকি বেড়ে গেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বিদ্যুৎ সংকটের কারণে আজ থেকে এলাকাভিত্তিক লোডশেডিং কার্যকর হয়েছে। এ সম্পর্কে রাজনৈতিক অঙ্গনে যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে তা নিয়ে এখন রয়েছে আমাদের ঢাকা সংবাদদাতার প্রতিবেদন।
বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কিছুদিন আগেও দাবি করা হয়েছে বিদ্যুতের লোডশেডিং তারা জাদুঘরে পাঠিয়ে দিয়েছে। মাত্র কয়েক মাসের ব্যবধানে দেশ জুড়ে তীব্র গরমের মাঝে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করে আজ মঙ্গলবার সকাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়েছে। জ্বালানি তেলের আমদানিতে লোকসান কমাতে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক সমন্বয় সভায় ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়াও মসজিদে এসি বন্ধ রাখা, রাত 8টার পরে দোকান ও শপিং মল বন্ধ রাখা এবং সপ্তাহে একদিন পেট্রোল পাম্পও বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলন করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ডক্টর নসরুল হামিদ বলেছেন, প্রাথমিকভাবে প্রায় এক সপ্তাহ ধরে ঘণ্টাব্যাপী লোডশেডিং চলবে এবং তা পর্যাপ্ত না হলে লোডশেডিংয়ের মেয়াদ বাড়ানো হবে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎসহ সব ক্ষেত্রে জনগণকে বিতব্যয়ী হবার আহ্বান জানিয়েছেন। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। বিদ্যুৎসহ চলমান নানা সংকট সরকারকে পতনের দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকার চোখে সর্ষে ফুল দেখছে, জনগণ ফুঁসে উঠছে এবং সরকারের পতন ত্বরান্বিত হচ্ছে।
শুধুমাত্র দুর্নীতি করার জন্য কোন বিশেষ বিশেষ কোম্পানিকে অর্থ বানানোর সুযোগ করে দেওয়া এবং তাতে নিজের তার উপকৃত হওয়ার কারণে এই কাজটা তারা করেছে। আমি না, অর্থনীতিবিদরা বলছেন যে প্রত্যেকটি ক্ষেত্রে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। এখন গভর্নমেন্ট চোখে সর্ষের ফুল দেখবে। দুই নম্বর হচ্ছে যে পরিকল্পনার অভাব, এটার মূল্য দিতে হচ্ছে দেশের জনগণকে। আমরা এটার তীব্র নিন্দা জানিয়েছি এবং আমরা অবিলম্বে এই দুর্নীতির কারণে সরকারের পদত্যাগ দাবি করি।
দেশ জুড়ে মারাত্মক লোডশেডিং এর ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, বিদ্যুৎ দিয়ে সরকারের অতি কথন ও আত্মতুষ্টির খেসারত দিচ্ছে জনগণ। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ দম্ভ করে বলে আসছিল শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করে লোডশেডিং জাদুঘরে পাঠানো হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে ইমাম মুসা কাজেম আলাইহিসসালামের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
ইমাম মুসা কাজিম আলাইহিসসালামের শুভ জন্মবার্ষিকী।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। মোহাম্মদি নূরের আরও এক মহানক্ষত্র ইমাম মুসা কাজিম আলাইহিসসালাম শীর্ষক বিশেষ আলোচনায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইমাম মুসা কাজিম আলাইহিসসালাম ছিলেন ইসলামের অত্যন্ত দুর্যোগপূর্ণ সময়ে প্রকৃত ইসলামের কাণ্ডারি ও আদর্শ মানব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের এই সদস্য ছিলেন অজস্র মহৎগুণের আধার এবং যোগ্য মুমিন গড়ে তোলার অনন্য এক শিক্ষক। হযরত ইমাম মুসা কাজিম আলাইহিসসালামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে সবাইকে জানাচ্ছি মোবারকবাদ।
ইমাম মুসা ইবনে জাফর আল কাজিম আলাইহিসসালামের জন্ম হয়েছিল 119 হিজরির 20 জিলহজ মক্কা ও মদিনার মধ্যবর্তী আবওয়া এলাকায়। পিতা হযরত ইমাম জাফর আস সাদিক আলাইহিসসালামের শাহাদাতের পর 20 বছর বয়সে ঐশী ইমামত লাভ করেন মুসা কাজিম আলাইহিসসালাম। বাবার মতো তাকেও 20 প্রয়োগে শহীদ করেছিল খলিফা নামধারী তৎকালীন মুসলিম শাসক। এ সময় তার বয়স হয়েছিল 55 বছর। আব্বাসীয় জালিম শাসকদের মধ্যে মনসুর, মাহদি, হাদি ও হারুন ছিল তার সমসাময়িক। রাগ সংবরণে অশেষ ধৈর্যের জন্যই এ মহান ইমামকে বলা হতো কাজিম। তিনি ছিলেন পিতা ইমাম জাফর সাদিক আলাইহিসসালামের মতোই নির্ভীক ও ন্যায়পরায়ণ এবং জুলুমের বিরুদ্ধে সোচ্চার। পিতার মহৎ গুণগুলোর সবই অর্জন করেছিলেন ইমাম মুসা কাজিম আলাইহিসসালাম। তার 35 বছরের ইমামতির জীবনের প্রায় পুরোটাই কেটেছে কারাগারে ও নির্বাসনে।
ইমাম মুসা কাজিম আলাইহিসসালাম আব্বাসীয় শাসকদের শত অত্যাচার ও নিপীড়ন এবং কারাদণ্ড নির্বাসন সত্ত্বেও ইসলামের সঠিক শিক্ষা প্রচারের আন্দোলন অব্যাহত রাখেন। এই আন্দোলনের যে বিশেষ ধারা তাঁর মহান পিতা ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম শুরু করেছিলেন তা আরও বিকশিত হয়েছিল পুত্রের প্রজ্ঞা, কৌশল ও ত্যাগ তিতিক্ষাপূর্ণ অধ্যবসায়ের সুবাদে। বিশেষ করে পবিত্র কোরআনের প্রকৃত তাফসির ও হাদিস বর্ণনা তাঁর মাধ্যমে আরও বিকশিত হয়। ইমাম তাঁর অনুসারীদেরকে জ্ঞান অর্জনের জন্য অশেষ উৎসাহ দিতেন। তিনি বলতেন, জ্ঞান মৃত আত্মাকে জীবিত করে যেমনটি বৃষ্টি জীবিত করে মৃত ভূমিকে।
আব্বাসীয় শাসকদের বিভ্রান্ত ও দুর্নীতিগ্রস্ত চালচলন যে ইসলামের সম্পূর্ণ বিপরীত ধারা, পিতার মতোই তা তুলে ধরেছিলেন ইমাম মুসা কাজিম আলাইহিসসালাম। তাই আব্বাসীয় শাসকরা চাইতেন না জনগণের সঙ্গে ইমামের যোগাযোগ বৃদ্ধি পাক। তারা জনগণের ওপর নবী বংশের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানোর জন্যে যে কোনো ধরনের প্রতারণা, প্রচারণা, বর্বরতা ও নৃশংসতার আশ্রয় নিতে দ্বিধাবোধ করত না। যদিও তাদের নেতৃত্বে সংঘটিত উমাইয়া বিরোধী আন্দোলন জনসমর্থন পেয়েছিল এই প্রতিশ্রুতির কারণে যে ইসলামী খেলাফতে সমাসীন করা হবে বিশ্বনবীর আহলে বাইতকে, কিন্তু তারা সেই ওয়াদা লঙ্ঘন করে নিজেরাই অবৈধভাবে ক্ষমতা দখল করে। আব্বাসীয়রা ইমাম জাফর সাদিক ও ইমাম মুসা কাজিম সহ নবী বংশের বেশ কয়েকজন ইমামকে শহীদ করেছিল। হযরত ইমাম মুসা কাজিম আলাইহিসসালাম তার বন্দী অবস্থার নিকৃষ্টতম সময়েও বিচক্ষণতা, বীরত্ব এবং সংগ্রামী ও আপোষহীন মনোভাব ত্যাগ করেননি।
ইমাম কাজিমের আধ্যাত্মিক খ্যাতি, জ্বালাময়ী বক্তব্য ও দৃঢ় মনোবল ছিল আব্বাসীয় শাসক হারুনের কাছে অসহনীয়। ইমাম মুসা ইবনে জাফর আলাইহিসসালামের অনুসারীদের সঙ্গে তাঁর সার্বক্ষণিক যোগাযোগের কথাও হারুন তার গোয়েন্দা বাহিনীর মাধ্যমে জানতে পেরেছিল। হারুন এটাও বুঝতে পেরেছিল যে ইমাম যখনই উপযুক্ত সুযোগ পাবেন তখনই স্বয়ং বিপ্লব করবেন কিংবা তাঁর সঙ্গীদেরকে আন্দোলনের নির্দেশ দেবেন, ফলে তাঁর হুকুমতের পতন হবে অনিবার্য। তাই হারুন বিষ প্রয়োগ করে আপোষহীন 55 বছর বয়স্ক ইমামকে শহীদ করার সিদ্ধান্ত নেয়।
হারুন খেলাফতকে রাজতন্ত্রে পরিণত করা ও জনগণের সম্পদ লুটের জন্য লজ্জিত ছিল না। ইমাম মুসা ইবনে জাফর আলাইহিসসালামকে বসরায় ঈসা ইবনে জাফর নামক এক জল্লাদের কারাগারে 1 বছর বন্দী রাখা হয়। সেখানে ইমামের উত্তম চরিত্র জাফরের উপর এমন প্রভাব রাখে যে ওই জল্লাদ হারুনের কাছে এক লিখিত বার্তায় জানিয়ে দেয় যে তাকে আমার কাছ থেকে ফিরিয়ে নাও, নতুবা আমি তাকে মুক্ত করে দেব।
ইমাম কাজিম আলাইহিসসালামকে এক কারাগার থেকে বারবার অন্য কারাগারে স্থানান্তরের কারণ ছিল এটাই যে হারুন প্রতিবারই কারা প্রহরীকে নির্দেশ দিত ইমামকে গোপনে হত্যা করার, কিন্তু তাদের কেউই রাজি হয়নি এ কাজ করতে। অবশেষে সান্দি ইবনে শাহাক ইমামকে বিষ প্রয়োগ করতে রাজি হয়। বিষ প্রয়োগের 3 দিন পর 183 হিজরির 25 রজব তিনি শাহাদাত বরণ করেন। হারুন ইমামকে শহীদ করার আগে একদল গণ্যমান্য ব্যক্তিকে কারাগারে উপস্থিত করেছিল যাতে তারা সাক্ষ্য দেয় যে ইমাম কাজিম আলাইহিসসালাম স্বাভাবিকভাবেই মারা গেছেন। এভাবে সে আব্বাসীয় শাসনযন্ত্রকে ইমাম আলাইহিসসালামকে হত্যার দায়িত্বভার থেকে মুক্ত রাখতে এবং ইমামের অনুসারীদের সম্ভাব্য আন্দোলন প্রতিরোধ করতে চেয়েছিল। কিন্তু ইমামের প্রজ্ঞা সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়, কারণ ওই সাক্ষীরা যখন ইমামের দিকে তাকিয়েছিল তখন তিনি বিষের তীব্রতা ও বিপন্ন অবস্থা সত্ত্বেও তাদেরকে বললেন, আমাকে 9টি বিষযুক্ত খুরমা দিয়ে বিষ প্রয়োগ করা হয়েছে, আগামীকাল আমার শরীর সবুজ হয়ে যাবে এবং তার পরদিন আমি ইহজগৎ থেকে বিদায় নেব।
ইমাম মুসা কাজিম আলাইহিসসালামের মহানুভবতা, প্রেমময় ইবাদত, নম্রতা, সহিষ্ণুতা ও জ্ঞান গর্ভ বিতর্কে ইমামের ঐশী জ্ঞান এবং দানশীলতা ছিল শত্রুদের কাছেও সুবিদিত। মদিনার অধিবাসীরা ইমাম মুসা কাজিম আলাইহিসসালামকে জাইনুল মুতাহাজ্জেদিন অর্থাৎ রাত্রি জাগরণকারীদের সৌন্দর্য উপাধিতে ভূষিত করেছিল।
এই মহান ইমামের প্রতি অজস্র সালাম ও দরুদ পাঠিয়ে এবং সবাইকে অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের এই আলোচনা। তবে তার আগে তুলে ধরছি ইমাম মুসা কাজিম আলাইহিসসালামের কটি বাণী। খোদা পরিচিতির পরে আল্লাহর নৈকট্য লাভের সর্বোত্তম পন্থা হল নামাজ। বাবা মায়ের প্রতি সদাচরণ এবং হিংসা, স্বেচ্ছাচার, অহংকার ও দাম্ভিকতা পরিহার করা। বিনয়ের অর্থ হল মানুষের সঙ্গে সেরকম আচরণ করো যেরূপ তুমি মানুষের কাছে আশা করো।
ইমাম মুসা কাজিম আলাইহিসসালামের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 19 জুলাই মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। এবার ক্ষমা চাইলেন সিএসি মানব জমিন। প্রথম আলো মূল্যস্ফীতি 7.5% ছাড়াল। যুগান্তরের শিরোনাম রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন ডাক্তার সাবরিনা 90 বার পেছাল সাগরুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন বাংলাদেশ প্রতিদিন। সরকার এখন চোখে সর্ষে ফুল দেখবে, ফখরুল, কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, মোদিজি অগ্নিবীর তৈরি করছেন, না জাতিবীর, অগ্নিপথ নিয়ে অভিযোগ বিরোধীদের, আনন্দবাজার পত্রিকা। শপিং মলে নামাজ কাণ্ডে গ্রেপ্তার 4, দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ চান যোগী আজকাল। উদ্বেগ বাড়িয়ে বেনজির পতন, প্রথমবার 80 টাকা ছুঁলো ডলারের দাম। সংবাদ প্রতিদিন। শিরোনামের পর এবার শুরুতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। গুম খুন, জাতিসংঘকে তথ্য দিতে সময় চেয়েছে ঢাকা, মানবজীবন সহ বেশ কয়েকটি দৈনিকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। বছরব্যাপী সংগঠিত গুম খুন তথা স্পর্শকাতর ঘটনাগুলো এবং এ নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো তথ্য দিয়ে সহায়তাকারী ব্যক্তি এবং মানবাধিকার সংগঠনের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর আচরণ বিষয়ে বাংলাদেশ সরকারের বক্তব্য চেয়েছিল জাতিসংঘ। সুনির্দিষ্টভাবে কিছু ঘটনার কথা উল্লেখ করে 15 জুলাই এর মধ্যে ঢাকাকে জবাব দিতে সময় বেঁধে দিয়েছিল সংস্থাটি, কিন্তু ঢাকা সেই সময়ের মধ্যে জবাব দিতে পারেনি। বরং ওই সময়ে দেশে ঈদুল আজহার ছুটি থাকার কথা জানিয়ে বাড়তি সময় চেয়েছে। বাংলাদেশের অনুরোধে কিছুটা সময় বাড়িয়ে দিতে সম্মত হয়েছে জাতিসংঘ। কোভিড-19 নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা চৌধুরী এবং তার স্বামী ও প্রতিষ্ঠানটির সিইও আরিফুল চৌধুরী সহ 8 জনকে 11 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে 11,000 টাকা করে জরিমানাও করা হয়েছে। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চাকুরিচ্যুত চিকিৎসক সাবরিনা বলেন, আমি চেয়ারম্যান ছিলাম না, এই সাজা কিভাবে হল, কি হবে বুঝতে পারছিলাম, কিন্তু এতটা হবে বুঝতে পারিনি। তিনি এর রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানান যুগান্তর সহ কয়েকটি দৈনিকে এ খবরটি পরিবেশিত হয়েছে। এবার ক্ষমা চাইলেন সিএসি। যুগান্তর, মানবজমিন, ইত্তেফাক সহ বেশ কয়েকটি দৈনিকের এ খবরে বলা হয়েছে, নির্বাচনে কেউ তলোয়ার নিয়ে দাঁড়ালে তা প্রতিরোধ করতে রাইফেল নিয়ে দাঁড়াতে হবে, এমন বক্তব্য দেয় ক্ষমা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি বলেন, আমরা কখনো কখনো ভুল করে ফেলি, এজন্য আমি অনুতপ্ত। আজ নির্বাচন ভবনের ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসে এসব কথা বললেন তিনি। সিসি বলেন, আমাদের কিছু শক্তি থাকবে, সেগুলো আমরা নির্বাচনে প্রয়োগ করব। মূল্যস্ফীতি 7.5% ছাড়াল। প্রথম আলোর এ খবরে লেখা হয়েছে, গত জুন শেষে দেশে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 7.56%। আজ মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। বাজারে পণ্য মূল্য বেড়ে যাওয়ায় বেশ কয়েক মাস ধরে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। বাজারে সব ধরনের পণ্যের দাম বাড়তে এ কারণে কয়েক মাস ধরে মূল্যস্ফীতি সাধারণ মানুষের জন্য আবারও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে যুগান্তরের এক খবরে লেখা হয়েছে, মতিঝিল থেকে কমলাপুর বাড়তি অংশ যোগ করায় ব্যয় বেড়েছে মেট্রো রেল প্রকল্পের। এই প্রকল্পের মূল্য ব্যয় ছিল 21,985 কোটি টাকা, প্রকল্প ব্যয় 11,496 কোটি টাকা, 92 লাখ টাকা বাড়িয়ে মোট ধরা হয়েছে 33,471,99,00,000 টাকা। নব্বইবার পেছাল সাগরণী হত্যা মামলা তদন্ত প্রতিবেদন। বাংলাদেশ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে 90 বারের মতো পিছিয়েছে তদন্ত প্রতিবেদন জমার তারিখ। আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 24 আগস্ট দিন ধার্য করেছেন। মঙ্গলবার মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। সেনাই সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই, তাহলে নিয়োগপত্রে কেন প্রার্থীকে জাতির উল্লেখ করতে হবে, তা নিয়েই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। অগ্নিপথ প্রকল্প নিয়ে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে নতুন অভিযোগ তুললেন আম আদমি পার্টি সাংসদ সঞ্জয় সিনহা। তিনি দাবি করেছেন, ভারতের ইতিহাসে এই প্রথমবার সেনাই নিয়োগে প্রার্থীদের জাতির নাম উল্লেখ করতে হচ্ছে। আপ নেতা সঞ্জয় টুইট করেছেন, মোদী সরকারের নিন্দাজনক চেহারা দেশের সামনে এসে গেছে। মোদীজি কি দলিত, ওবিসি এবং আদিবাসীদের সেনাই নিয়োগে উপযুক্ত মনে করেন না? খবরটি দৈনিক আনন্দবাজার পত্রিকায় পরিবেশিত হয়েছে। শপিং মলে নামাজ কাণ্ডে গ্রেপ্তার চার। আজকালের এ খবরে লেখা হয়েছে, উত্তরপ্রদেশের লখনউয়ে নবনির্মিত শপিং মলে নামাজ পড়ার ঘটনায় চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই চারজনই মুসলিম সম্প্রদায়ের এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও এক প্রেস বিবৃতিতে লখনউ পুলিশ জানিয়েছে, ক্যামেরায় ধরা পড়া আটজনের অমুসলিম হওয়ার দাবি মিথ্যে। উদ্বেগ বাড়িয়ে বেনজির পতন। প্রথমবার 80 টাকা ছিল ডলারের দাম। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, অর্থনীতিবিদদের উদ্বেগ বাড়িয়ে টাকার দামে বেনজির পতন। ভারতীয় অর্থনীতির ইতিহাসে এই প্রথম $1 দাম পৌঁছেছে 80 টাকায়। শেষ পর্যন্ত অবশ্য আমেরিকার মুদ্রাটি বেড়েছে 16 পয়সা, থেমেছে 79.98 টাকায়। ভারতীয় অর্থনীতির উদ্বেগ বাড়িয়ে মঙ্গলবার $1 দাম দাঁড়ায় 80.06 টাকা। শেষ পর্যন্ত অবশ্য আমেরিকার মুদ্রাটি বেড়েছে 16 পয়সা। কিন্তু কেন এভাবে পড়ছে টাকার দাম? সোমবার সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, অপরিশোধিত তেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি, বিশ্বব্যাপী আর্থিক মন্দা, বিদেশি বিনিয়োগের অভাবের মতো বিভিন্ন বৈশ্বিক কারণেই টাকার মূল্যে পতন হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানে গুটিয়ে নিচ্ছে, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে গল্প ও প্রবাদের গল্প শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠান।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পশরা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
আজকের আসরে আমরা শুনব প্রাচীন একটি গল্প। গল্পটি এরকম, জঙ্গলের ভেতর চমৎকার একটি গাছের নিচে একটা ইঁদুর একা একে বাস করত। ইঁদুর প্রতিদিন ভোরবেলা সূর্য ওঠার সময় জেগে উঠে খাবারের সন্ধানে বের হতো। রাত হতে না হতেই আবার বাসা মানে গর্তে ফিরে গিয়ে খেয়ে দিয়ে বিশ্রাম নিত। গাছের নিচে যে গর্তে বাসা বেঁধেছিল ইঁদুর, তার কাছেই বাস করত একটা বেড়াল। ইঁদুর যেমন নাদুস নুদুস ছিল, বেড়ালটাও তেমনি ছিল মোটা সোটা।
একদিন সকালবেলা ইঁদুর যখন তার দৈনন্দিন নিয়মে কাজে যাবার জন্য গর্ত থেকে বের হচ্ছিল, আজব এক ব্যাপার দেখতে পেল। বিষয়টা হল, তার প্রতিবেশী বেড়াল শিকারির ফাঁদে আটকা পড়েছে। সুতরাং সে একেবারে নিশ্চিন্তে কোনো রকম ভয়ভীতি ছাড়াই গর্ত থেকে বেরিয়ে এলো। গর্তের বাইরে কয়েক পা দিতেই সে আটকে পড়া বেড়ালের দিকে তাকালো। হঠাৎ তার মনে পড়ল, সে নিজের বাসায় মানে গর্তের মুখ বন্ধ করেনি, তাই ফিরে যেতে চাইল। কিন্তু তার চোখে পড়ল একটা নেউলে, গাছ থেকে একটু দূরে শিকারের সন্ধানে ওঁত পেতে আছে। ইঁদুর যেন পায়ে পেরেক মেরে বসে গেল, সামনে আর এগুলো না। গাছটির উপরের দিকে তাকালো, দেখতে পেল গাছের ডালে বিশাল একটা পেঁচা শিকারের অপেক্ষায় বসে আছে। ইঁদুরের ভীতি আরও বেড়ে গেল। কি করল সে তা শুনব মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গেই আছেন, যথারীতি এ প্রত্যাশা রইল।
ইঁদুর দেখল তার চারদিকেই বিপদ। সে না পারছে তার বাসায় ফিরে যেতে, না পারছে সামনে যেতে। হতাশ হয়ে বলল, সব দিক থেকে বিপদ আমাকে ঘিরে ধরেছে, গভীরভাবে মাথা খাটিয়ে কাজ করতে হবে। সে ভাবল, এই পরিস্থিতিতে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল বেড়ালটাকে উদ্ধার করা। আর যাই হোক, বেচারা এখন ফাঁদে আটকে আছে। বেড়াল আমার জন্য তুলনামূলকভাবে কম বিপদের। অন্যদিকে বেড়ালকে উদ্ধার করার মতো কেউ যদি থাকে, সে একমাত্র আমি। হতেও তো পারে পারস্পরিক সহযোগিতা আমাদের মুক্তির কারণ হবে। ইঁদুর সুযোগ বুঝে বেড়ালের দিকে দৌড়ে গেল এবং তার কাছে গিয়ে দাঁড়ালো। স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলল, সালাম প্রিয় প্রতিবেশী আমার, কিভাবে কি হলো? বেড়াল জালের ভেতর থেকে তার দিকে তাকিয়ে বলল, দেখতেই তো পাচ্ছ কপালের ফের ফাঁদে আটকা পড়েছি, যেমনটি তুমি সব সময় চেয়েছ।
ইঁদুর বলল, এরকম ভাবাটা ঠিক না। তোমাকে ফাঁদে আটকা দেখে আমারও খুব খারাপ লাগছে। ইচ্ছে করছে তোমাকে যে কোনোভাবেই হোক উদ্ধার করি। জানি আমাদের মাঝে সুপ্ত শত্রুতা আছে, কিন্তু আজ আমরা দুজনেই বিপদে আছি। তুমি ফাঁদে আটকে গেছ আর আমি নেউলে এবং পেঁচার ভয়ে আছি। কিন্তু যতক্ষণ আমি তোমার পাশে আছি, ততক্ষণ ওদের কারো সাধ্য নেই আমার দিকে হাত বাড়ায়। তুমি যদি কথা দাও আমাকে ওই দুই শত্রুর হাত থেকে বাঁচাবে, তাহলে আমিও কথা দিচ্ছি শিকারী আসার আগেই তোমাকে এই ফাঁদ থেকে বাঁচাবো। আমি কিন্তু অবিশ্বস্ত নই, তোমাকেও তাই শপথ করতে হবে, বিশ্বাস ভঙ্গ করবে না। পারস্পরিক আস্থা এবং বিশ্বাস থাকলে আমরা দুজনেই মুক্তি পাবো। বেড়াল কি জবাব দিল তা শুনবো মিউজিক বিরতির পর।
বেড়াল ইঁদুরকে জবাব দেওয়ার আগে একটু ভাবল। ইঁদুরের কথায় তার বিশ্বাস জন্মাল। এর বাইরে করারও কিছু ছিল না, দুজনে বিপদে, সুতরাং আস্থা রাখাই উচিত। তা না হলে যে কোনো মুহূর্তে শিকারে চলে আসতে পারে, তখন আর কিছুই করা থাকবে না। ইঁদুরকে বলল, তোমার কথায় আস্থা রাখা যায়। এটা হয়তো আল্লাহরই চাওয়া ছিল যে দুজনে বিপদে পড়ে বন্ধু হয়ে যাব এবং আমাদের মধ্যকার শত্রুতা চিরতরে দূর হয়ে যাবে। আমি কথা দিচ্ছি কখনো বিশ্বাসঘাতকতা করব না, আজ থেকে তুমি আমার বন্ধু। ইঁদুর খুশি হয়ে বলল, তাহলে একটা কথা বলবো। বেড়াল বলল, বলো। ইঁদুর বলল, আমি যখন তোমার কাছে আসব, তুমি তখন এমন ব্যবহার করবে যেন নেউল কিংবা পেঁচা মনে করে যে আমাদের মাঝে বন্ধুত্ব বেশ গভীর, তাহলে ওরা আমার উপর হামলা করার কথা ভাববে না, আমিও তোমাকে উদ্ধারের কথা ভাববো।
বেড়াল ইঁদুরের কথা মেনে নিল এবং তাকে কাছে ডাকল। ইঁদুর গেল এবং বেড়াল অনেক কষ্টে জালের ভেতর থেকে পা বের করে জীবনে প্রথমবারের মতো তার মাথায় আদর করে দিল। ইঁদুরের ভয় হচ্ছিল, তারপরও নেউল আর পেঁচা তো দেখেছে, সুতরাং ওরা আর হামলা না করে চলে গেল। আর ইঁদুরও বেড়ালের আটকে পড়া জাল আস্তে আস্তে কাটতে শুরু করলো। বেড়ালের ভালো লাগলো না, সে ভাবল ইঁদুর হয়তো চাচ্ছে না তাকে উদ্ধার করতে। বলল, তুমি মনে হয় চাচ্ছ শিকারে চলে আসুক আর তুমি আমাকে বিপদে রেখে দৌড়ে পালিয়ে যাও। ইঁদুর বলল, আমি বিশ্বাসঘাতক নই, তবে সেই জ্ঞানী যে নিজের উপকারও করে আবার পালানোর পথও খোলা রাখে। আমি তাই করছি, জালের সুতো একটা একটা করে কাটছি। তোমার বের হওয়ার জন্য যতগুলো ঘর কাটা দরকার শেষটা রেখে বাকিগুলো কাটবো। এর পরের গল্প শুনব খানিক মিউজিক বিরতির পর।
এভাবে কাটতে কাটতে একটি ঘর বাকি থাকতে হঠাৎ কারো পায়ের শব্দ কানে এলো। বেড়াল ভয় পেয়ে গেল। ইঁদুর দেখল শিকারি এগিয়ে আসছে, সেই মুহূর্তে শেষ গিঁটটা কেটে দিল। শিকারি বেড়াল এবং ইঁদুরকে দেখে দ্রুত পা চালালো, কিন্তু শিকারি পৌঁছার আগেই গিঁট কেটে ফেলল ইঁদুর। বেড়াল ভয় পেয়ে ইঁদুরের কথা না ভেবেই দৌড়ে উঠে গেল গাছের মগডালে। ইঁদুরও তার গর্তে পালালো আর শিকারি তার কাটা জাল নিয়ে ঘরে ফিরে গেল। পরদিন সকালে চারদিকে প্রশান্তির নিরাপত্তা বিরাজ করল। ইঁদুর তার গর্ত থেকে বেরিয়ে এসে সতর্কতার সঙ্গে চারদিক তাকাল। হঠাৎ একটা শব্দ ভেসে এলো কানে। বেড়াল দূর থেকে বলল, সালাম। ইঁদুর থমকে গেল। বেড়াল বলল, অত দূরে কেন, গতকালের দয়ার জন্য কৃতজ্ঞ আমি। ইঁদুর দূর থেকেই বলল, তোমার কথায় বিশ্বাস আছে আমার, তুমি মিথ্যা প্রতিশ্রুতি দাওনি।
কিন্তু কাছে গেল না ইঁদুর, বলল, জ্ঞানী সেই যে নিরুপায় হয়ে বিপদ থেকে উদ্ধার পাবার জন্য শত্রুর সঙ্গে হাত মেলায় ঠিকই, কিন্তু বিপদমুক্ত হবার পর শত্রুতার কথা ভুলে যায় না, সতর্ক থাকে সবসময়। এই বলে ইঁদুর ফিরে গেল তার বাসায়। বিড়াল দাঁড়িয়েই রইল, তার মাথায় হাজারো প্রশ্ন উত্তরহীন রয়ে গেল। তো শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের গল্প।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামী আসরেও কথা হবে, ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। তেহরানে অনুষ্ঠিত হচ্ছে ইরান, তুরস্ক ও রাশিয়ার শীর্ষ সম্মেলন। সিরিয়ায় হামলা না চালাতে এরদোগানের প্রতি ইরানের সর্বোচ্চ নেতার আহ্বান। সম্পর্ক জোরদার হচ্ছে ইরান ও তুরস্কের দুই প্রেসিডেন্টের উপস্থিতিতে দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি ও সমঝোতা স্মারক সই। বাংলাদেশে রাত 8টার পর দোকান খোলা থাকলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন প্রতিমন্ত্রী। এবং ভারতে রাজ্যসভায় বিরোধী এমপিরা মূল্যস্ফীতি এবং জিএসটির হার বৃদ্ধি নিয়ে প্রতিবাদ করেছেন, অধিবেশন মুলতবি। এবারে সবশেষে পাওয়া একটি খবর। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র নৌ কমান্ডার বলেছেন, শত্রু যদি নির্বোধের মতো বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা ইরানের উপর আগ্রাসন চালিয়ে বসে, তাহলে তাকে তার সঙ্গী সাথীসহ বেদনাদায়ক শিক্ষা দেওয়া হবে। IRGC-র নৌ কমান্ডার আলী রেজা তাংসিরি আরও বলেন, ইরান বিরোধী যে কোনো ষড়যন্ত্রের বীজকে তার উচ্চভূমিতেই শুকিয়ে ফেলা হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার মুহূর্তে এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন অ্যাডমিরাল তাংসিরি। তিনি বলেন, পারস্য উপসাগর তীরবর্তী দেশগুলো সম্মিলিতভাবে নিজেরাই এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। শ্রোতাবন্ধুরা, অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানাটি জানিয়ে দিচ্ছি। বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্টবক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অব ইরান। তো আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Oh,